She will work with one of us. In this connect on 8 April 2017. She can get her 7 chapter 36 verse.
శ్రీగురుణవైష్ణవాంశం శ్రీరూపం చాగ్రజాతం సహగణ రఘునాథన్నితం తం సజీవం స్వాద్వైతం శవధూతం పరిజన సహితం కృష్ణ చైతన్య దేవం శ్రీ రాధా కృష్ణ పాదం సగణ లలిత శివశాగనదం చ నమం విష్ణు పదాయ కృష్ణ పృష్టాయ భూతలే శ్రీమతే శుభక్షామిని దినామినే నమం విష్ణు పదాయ కృష్ణ పృష్టాయ భూతలే శ్రీమతే భక్తి వేదంత స్వామినితి నామినే నమస్తే సరస్వతి దేవే గౌరవాణి ప్రచారిణే నిర్విశేష శూన్యవాది పర్చతోదిశతారిణే పంచతత్వాత్మకం కృష్ణం భక్త రూప స్వరూపకం భక్తావతారం భక్తకం నమమి భక్త శక్తికం నమో మహాబదన్నాయ కృష్ణ ప్రేమ ప్రదాయతే కృష్ణాయ కృష్ణ చైతన్య నమ్ని గౌరతి శ్రీ నమః సంకర్షణ కారణ తేషై గర్భశై సపయబ్ధిశై శిశస్సుదర్శం సకల సనిత్యనంద క్రామం శరణం నమస్తు పునరపిత చరిం చిరాద కరుణయవతీర్ణ కలు సమరుపైతమున్నత ఉజ్జ్వల శంసభక్తి శ్రియం హరిపురట సుందరదతి కదంబ సందిపిత సదహృదయ కందరే స్ఫురత శశీ నందన ఆనందలీలరస విగ్రహాయ హిమావదిభ్యో సవిసుందరాయ తస్మై మహాప్రేమరసప్రదాయ చైతన్య చంద్రాయ నమో నమస్తే హే కృష్ణ కరుణా సింధు దీనబంధు జగత్పదే గోపేశ గోపికాకంత రాధాకంత నమస్తే తప్త కంచన గౌరాంగీ రాధే వృందావనేశ్వరి విషభానుసుతే దేవీ ప్రణమామి హరి ప్రియే జయ శ్రీకృష్ణ చైతన్య ప్రభు నిత్యానంద శ్రీ అద్వైత గదాధర శివసాది గౌరభక్తవింద హరే కృష్ణ 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 హరే 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 రామ 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 హరే హరే ఓం నమో భగవతే వాసుదేవాయ నమో భగవతే వాసుదేవాయ ఓం నమో భగవతే వాసుదేవాయ నారాయణం నమస్కృతం నరం చైవ నరోత్తమం దేవీం సరస్వతీం వ్యాసం తదజయమదిరే నష్టో ప్రాయశభద్రేషు నిత్యం భగవత సేవయా భగవద్రిత్తం శ్లోకే భక్తిర్భవతి నైష్టికి ముఖం కరతి వాచలం భంగం లంఘయతి గ్రీంజత్కృపతమం వందే పరమానందమాధవం శ్రీగురుం దినతారిణం శ్రీచైతన్యస్వామి
శ్రీమద్భాగవతం অধ্যায় দ্বিতীয় স্কন্ধের সপ্তম অধ্যায় 36 নম্বর শ্লোক আজ আমরা অধ্যয়নপূর্বক শ্রবণ করব। এই অধ্যায়ের নাম আছে বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবতার সমূহ।
কালেন মিলিত ধিয়াম অবমৃষ্য নৃণাম
এ
স্থকায়ুষাম স্বনিগমবত দুরপারহ। আবির্হিতস্তনুযুগম সহি সত্ত্ববত্তম বেদদ্রুমম বিটপস বিভজিষ্যতি স্ম। কালেন মিলিত ধিয়াম ববৃষণিনাম স্থকায়ুষাম স্বনিগম বত দুরপার। আবির্হিতস্তনুযুগম সহি সত্ত্ববত্তম বেদদ্রুমম বিটপস বিভজিষ্যতি স্ম। কালেন মিলিত ধিয়াম অবমৃষণৃণাম স্থকায়ুষাম স্বনিগম বত দুরপারহ। আবির্হিতস্তনুযুগম সহি সত্ত্ববত্তম বেদদ্রুমম বিটপস বিভজিষ্যতি স্ম। বলুন স্যার। কালেন মিলিত ধিয়াম অবমৃষণৃণাম স্থকায়ুষাম স্বনিগম বত দুরপার। আবির্হিতস্তনুযুগম সহি সত্ত্ববত্তম বেদদ্রুমম বিটপস বিভজিষ্যতি স্ম। শব্দ অর্থ অনুবাদ এবং তাৎপর্য। কালেন কালচক্রে মিলিত ধিয়াম অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের অবমৃষ্য অসুবিধা বিবেচনা করে নৃণাম জনসাধারণের স্থক আয়ুষাম অল্পায়ু মানুষদের স্বনিগম স্বরচিত বৈদিক সাহিত্য বত ঠিক সেইভাবে দুরপার অত্যন্ত কঠিন আবির্হিত আবির্ভূত হয়ে তু কিন্তু অনুযুগাম যুগ অনুসারে স্ব তিনি ভগবান হি নিশ্চিতভাবে সত্যবত্তাম সত্যবতীর গর্ভে বেদক দ্রুমম বেদরূপী কল্পবৃক্ষ বিটোপাশ শাখায় শাখার বিভাগের দ্বারা বিভজিষ্যতি বিভক্ত করবেন স্ম যথাযথভাবে। শিলাপ্রপাতকৃত অনুবাদন তাৎপর্য, কালক্রমে মানুষের যখন সংকুচিত বুদ্ধি এবং আয়ু অল্প আয়ু সম্পন্ন হবে তখন তাদের পক্ষে বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করা কঠিন হবে বলে বিবেচনা করে ভগবান সত্যবতীর পুত্র ব্যাসদেব ব্যাসদেবরূপে আবির্ভূত হয়ে যুগের পরিস্থিতি অনুসারে বেদরূপী কল্পবৃক্ষকে বিভিন্ন শাখায় বিভক্ত করবেন। সবাই বলুন নমস্কার। কালক্রমে মানুষেরা যখন সংকুচিত বুদ্ধি এবং অল্প আয়ু সম্পন্ন হবে তখন তাদের পক্ষে বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করা কঠিন হবে বলে বিবেচনা করে ভগবান সত্যবতীর পুত্র শ্রী ব্যাসদেব রূপে আবির্ভূত হয়ে যুগের পরিস্থিতি অনুসারে বেদরূপী কল্পবৃক্ষকে বিভিন্ন শাখায় বিভক্ত করবেন। এখানে ব্রহ্মা কলিযুগের অল্পায় সম্পন্ন মানুষদের জন্য শ্রীমদ্ ভাগবতের ভাবি সংকলনের উল্লেখ করেছেন। প্রথম স্কন্ধে উল্লেখ করা হয়েছে যে কলিযুগের অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা কেবল অল্পায়ু হবে না, উপরন্তু ভগবত বিহীন হওয়ার ফলে বহু সমস্যায় জর্জরিত হয়ে উদ্বিগ্ন হবে। জড়দেহের ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্য বিধানের উন্নতি সাধন জড় প্রকৃতির নিয়মে তমগুণের প্রভাব, জ্ঞানের প্রকৃত প্রগতি হচ্ছে আত্মতত্ত্ব উপলব্ধি। কিন্তু কলিযুগের অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা ভ্রান্তিবশত তাদের মাত্র একশত বছরের আয়ু, যা প্রকৃতপক্ষে 40-60 বছরে পরিণত হয়েছে, সর্বস্ব বলে মনে করে। তারা অল্প বুদ্ধি সম্পন্ন কেননা জীবনের নিত্যতা সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। তারা 40 বছরের আয়ু সম্পন্ন অনিত্য জড় শরীরটিকে তাদের জীবনের মূল তত্ত্ব বলে মনে করে। শাস্ত্রে এই প্রকার মানুষদের গাধা এবং ষাঁড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু সমস্ত মানুষদের সমস্ত জীবের দয়াময় পিতারূপে পরমেশ্বর ভগবান বিপুল বৈদিক জ্ঞান শ্রীমদ্ ভগবদ্ গীতারূপে এবং পারমার্থিক স্নাতকদের জন্য শ্রীমদ্ ভাগবতম রূপে সংক্ষিপ্ত আকারে প্রদান করেন। প্রকৃতির বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত বিভিন্ন প্রকার মানুষদের জন্য ব্যাসদেব পুরাণ এবং মহাভারত আদি রচনা করেন। এই গ্রন্থগুলি কোনোটি বৈদিক সিদ্ধান্ত থেকে স্বতন্ত্র নয়। এখানে ছিল প্রপাতকৃত প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি বর্তমান জগতের একটা চিত্র তিনি তুলে ধরেছেন শ্রী ব্যাসদেব। ব্যাসদেব ত্রিকালজ্ঞ ঋষি হওয়ার জন্য এই জগতে আমরা কেউ ত্রিকালজ্ঞ নই। ত্রিকালজ্ঞ মানে যারা অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে জানেন, গ মানে জ্ঞান আছে যার, ত্রিকাল গ গ মানে জ্ঞান, যিনি ত্রিকাল সম্বন্ধে জ্ঞান আছে অতীত বর্তমান ভবিষ্যৎ। আমরা
কারণ সাধারণ মানুষের ত্রিকাল সম্বন্ধে জ্ঞান নেই। এখানে তো অতীতে 500 বছর আগে কি হয়েছে জানি না, যতক্ষণ আমরা ইতিহাস পড়ব, যারা ইতিহাস লিখে গেছেন। 4 রকমের প্রমাণ আছে, কোন প্রমাণটা সত্য? শ্রুতি, 4 প্রমাণ কি কি? শ্রুতি প্রমাণ মানে শব্দ প্রমাণ, আর প্রত্যক্ষ, ঐতিহ্য, ইতিহাস, আর প্রত্যক্ষ, ঐতিহ্য, শ্রুতি, প্রত্যক্ষ, ঐতিহ্যম, আর একটা অনুমান, অনুমানম চতুষ্টয়ম, শ্রুতি, প্রত্যক্ষ, ঐতিহ্যম, অনুমানম চতুষ্টয়ম, প্রমাণেষু অনবস্থান, বিকল্পাস্য বিরজ্যতে। 4 রকম প্রমাণ আছে, একটা হচ্ছে শ্রুতি প্রমাণ, বেদ পুরাণ, বেদ প্রমাণ, যেটা পূর্বকাল থেকে মুনি ঋষিদের থেকে ভগবানের থেকে শুনে শুনে মনে রেখেছে। একটা প্রত্যক্ষ প্রমাণ, আমরা যা দেখছি সামনে প্রত্যক্ষ প্রমাণ, আর একটা হচ্ছে ঐতিহ্য প্রমাণ, ইতিহাস প্রমাণ, আর একটা হচ্ছে অনুমান প্রমাণ। আমাদের ভক্তদের জানা উচিত 4টে ভালো করে, কেন বৈদিক সাহিত্য ত্রুটিহীন আর বর্তমান যে সমস্ত মানুষদের লেখা এগুলি ত্রুটিযুক্ত সেটা ভালোভাবে বোঝা উচিত। আমরা যেটা প্রত্যক্ষ দেখি প্রমাণটা ঠিক, অনেক স্টুডেন্ট আছে এখানে, আমরা প্রত্যক্ষ যেটা দেখছি সামনে প্রমাণটা ঠিক? হ্যাঁ, প্রত্যক্ষ প্রমাণটা ঠিক কি মনে হয়? আমি আপনাকে দেখছি এটা ঠিক নয়, তাহলে প্রত্যক্ষ প্রমাণ ঠিক নয় কি মনে হয় আপনাদের? হ্যাঁ, প্রত্যক্ষ ডাইরেক্ট দেখা, আমি কোনো বস্তু ডাইরেক্ট দেখলাম সরাসরি ভাবে প্রত্যক্ষ প্রমাণ, সে প্রত্যক্ষ প্রমাণটা ঠিক কিনা কয়জন মনে করেন? ঠিক, হাত তুলুন দেখি। আর কয়জন মনে করেন না এটা প্রত্যক্ষ প্রমাণটা ঠিক নাই? হাত তুলুন। আর যারা মনে করেন যে ঠিক নয়, দু একটা কথা বলুন যে প্রত্যক্ষ প্রমাণটা ঠিক নয়, উদাহরণ দিন। সূর্য জল থেকে ওঠেনি, সূর্য অনেক উপরে আছে, একটা প্রমাণ। আর কে প্রমাণ দেবেন যে প্রত্যক্ষ প্রমাণটা ঠিক নয়? সূর্য আমাদের পৃথিবীর গুণেতে অনেক গুণে বড়, তাই মনে হচ্ছে আমরা এখান থেকে দেখছি সূর্যটা একটা থলার মতো, প্রত্যক্ষ দেখছি তো, ডাইরেক্ট ভিশন, তো ডাইরেক্ট ভিশনটা ঠিক নয়, যেটা দেখছি ভুল দেখছি, মানে সামনে সামনে দেখি অনেক ভুল বলে লোকে বলে প্রত্যক্ষ প্রমাণ যেটা যা দেখবো চোখে সেটাই বিশ্বাস করব। আমি চোখে না দেখে কখনো বিশ্বাস করি না, ঠিক আছে? চোখে দেখছেন সূর্যটা কিরকম? একটা থালার মতো। চাঁদটা কিরকম? একটা থালার মতো। কিন্তু চাঁদ তো পৃথিবীর থেকে বড়, সূর্য তো পৃথিবীর থেকে অনেক অনেক গুণে বড়, তাই না? সেটা প্রত্যক্ষ প্রমাণটা সেই জন্য ঠিক নয়, অনেক কিছু ভুল দেখি। আর প্রত্যক্ষ ঐতিহ্য, ইতিহাস প্রমাণটা ঠিক কি ঠিক নয়? ইতিহাস যে প্রমাণ দিয়েছে সেটা ঠিক কি ঠিক না কি মনে হয়? আমরা জড়জগতে জ্ঞান যেটা লাভ করেছি, যখন আধ্যাত্মিক জ্ঞান প্রবেশ করছি, আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত হচ্ছি, তখন ঠিকই একটা উল্টে যাচ্ছে। কি হলো? এটা ঠিক বলবো না ঠিক বলবো না, আমরা এতদিন ধরে এটা জেনে এসেছি, এখন এটা কি ভুল হয়ে যাচ্ছে? কেন আমরা পর্যন্ত এখনো পর্যন্ত বাংলাদেশে স্কুল কলেজে পড়া হয় না? এডুইন অলড্রিন, মাইকেল কিনা তিনজন, মাইকেল কলিন্স আর এরা তিনজন চাঁদে গিয়েছিলেন, এখনো পর্যন্ত স্কুলে পড়ানো হচ্ছে। কিন্তু আমেরিকার নাসা বিজ্ঞান ওরা বলছে না, যেতে পারেনি। আমেরিকায় বিশাল দ্বন্দ্ব এটা নিয়ে, আমেরিকার বিজ্ঞানীরা, ওরা কোথাও একটা মরুভূমিতে নিয়ে যেখানে পাহাড় আছে ক্যামেরা ছায়া পড়েছে, অনেকগুলি প্রমাণ দিয়েছে যে ছায়া পড়ে আছে, ক্যামেরা দিয়ে তুলেছে, লাইট দিয়ে ক্যামেরা দিয়ে তুলেছে, দিয়ে বলছে আমরা চাঁদে গেছিলাম। আচ্ছা তখন তখন এখান থেকে কত বছর আগে চাঁদে গিয়েছে? এখন তো যন্ত্রপাতি আরো টেকনোলজি আরো অনেক উন্নত হয়েছে, তাহলে এখন একবার যেয়ে দেখাও। তখন যদি যেতে পেরেছে, তখন টেকনোলজি এত উন্নত ছিল না। যেমন আগে প্লেন নামাতে উঠাতে খুব অসুবিধা হতো তাদের, এখন ওদের সম্পূর্ণ এত কম্পিউটারাইজ করা, কত দূরত্বে যাচ্ছে আর একটা প্লেন, কত দূরত্বে আছে নিচে একটা প্লেন যাচ্ছে, উপর দিয়ে আর একটা প্লেন উঠে যাচ্ছে, ঠিক ডিস্টেন্স মেপে চলছে ওরা। ওরা নামতে কতক্ষণ সময় লাগবে? কম্পিউটার উঠে যাচ্ছে এইখান থেকে ল্যান্ডে নামতে কতক্ষণ সময় লাগবে, কত সেকেন্ড সময় লাগবে, ওই সেকেন্ডের মধ্যে নামবে। এত টেকনোলজি ওরা পেয়ে গেছে, এত উন্নত হয়েছে। তাহলে তখন যদি এত উন্নত ছিল, এখন এখন একবার যেয়ে দেখাও। এখন একটা ভিডিও বের করেছে, বিজ্ঞানীরা চাঁদে যায়নি আদৌ, কিন্তু আমাদের বললে হ্যাঁ এটা অসম্ভব, বিজ্ঞানীরা চাঁদে গিয়েছিল। আর তখন অত পুরানো, অত বছর আগে চাঁদে গিয়েছিল, এখন তো টেকনোলজি অনেক 100 গুণ বেড়ে গেছে, টেকনোলজি উন্নত হয়েছে, এখন একবার যেয়ে দেখাও। কিন্তু প্রভুপাদ বলছেন না, চাঁদে যায়নি, ছিল প্রভুপাদ, চাঁদে কেউ যেতে পারবে না। এই জগজাগতিক যানবাহন নিয়ে কেউ চাঁদে যেতে পারে না। কেউ যদি পুণ্যকর্ম করবে, পুণ্যকর্মের প্রভাবে সে চাঁদে যেতে পারবে। সম্পূর্ণ ভ্রান্ত লক্ষ্যে, ফার্স্ট অল কান্ট্রি, ওরা কি লক্ষ্যে মাথায় টুপি পরিয়ে ওরা নাম যশ কিনছে, আমরা পৃথিবীর আমরা কৃতিত্ব করেছি, কিন্তু যায়নি চাঁদে। আমেরিকার 70-80% লোক পুরো বিশ্বাস করে, কমপ্লিটলি বিশ্বাস করে না চাঁদে গিয়েছে। তারা ভিডিও দেখাচ্ছে এইভাবে কি কিভাবে তারা ছবি তুলেছে, কি কিভাবে সেই ছবিগুলি কোথায় গিয়ে তুলেছে, সব ভিডিও করে রেখেছে। কিন্তু সরকার ওটা পারমিশন, তাদের সারা পৃথিবীর কাছে হে হয়ে যাবে, জয় শ্রী শ্রী রাধা মাধব অষ্টবৃন্দ কি যায়, জগন্নাথ বলদেব সুভদ্রা নাই কি যায়, গৌনিতায় কি যায়। এখানে চারটে প্রমাণ রয়েছে আমরা মনে করি, শ্রুতি, প্রত্যক্ষ, ঐতিহ্য। ঐতিহ্য অর্থাৎ ইতিহাস কি ঠিক কি ঠিক না, ইতিহাস যারা লিখেছে, ইতিহাস প্রমাণটা ঠিক নয়। কেন ঠিক না? যারা লিখেছে তাদের চারটে ত্রুটি আছে। কি ত্রুটি আছে ইতিহাস যারা লিখেছে? ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা আর করুণাপাঠক। ভ্রম মানে কি? ওদের ভুল করার প্রবণতা রয়েছে। আমরা আমাদের প্রত্যেকের ভুল করার প্রবণতা রয়েছে। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন কি? প্রেসিডেন্ট কেনেডি, মহাত্মা গান্ধী, তারাও ভুল করেছেন। মহাত্মা গান্ধীকে বলা হয়েছিল যে আপনি ওখানে যাবেন না, ওখানে আপনার বিপদ আছে, তার সত্ত্বে গিয়েছিল। আর ওখানে যেই মিটিংয়ে গিয়েছে ওখানে গুলি করে দিয়েছে মহাত্মা গান্ধী শেষ, যে ভারতকে স্বাধীন করব। একজন পণ্ডিত বলেছিলেন না আপনি যাবেন না ওই মিটিংয়ে, শোনেননি। তারা ভুল করার প্রবণতা রয়েছে মহাত্মা গান্ধী। এই জন্য জগতে সবার ভুল করার প্রবণতা আছে, যত বড় নেতা হোক আর যত বড় পণ্ডিত হোক। আর প্রমাদ, এই জগতে সবাই মোহগ্রস্ত। বিপ্রলিপ্সা, লোক ঠকানোর প্রবৃত্তি, সবাইকে ঠকাতে পারে। আর করুণাপাঠক মানে অপূর্ণ ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয়গুলি পূর্ণ নয়। এই চারটে দোষ থাকার হেতু যারা ইতিহাস লিখেছেন, এই চারটে দোষের কারণে তারা ইতিহাস সঠিকভাবে লেখে না। যেমন কিরকম, যে এখন আমরা যে মোগলদের ইতিহাস পড়ি, এই ইতিহাস আসল ইতিহাস নয়। এই মোগলরা এত ভালোভাবে রাজত্ব করেছেন, এই করেছেন, মুসলমানরা এত উপকার করেছেন, কিচ্ছু করেনি। লাখ লাখ লোকের মস্তক দিয়ে সমাধি বানিয়েছে দিল্লিতে, আগ্রাতে, লোকের মস্তক দিয়ে। তারা আর বলছে না প্রজাপালক ছিল, সবাইকে সম্মান করত, কিচ্ছু করেনি, উল্টা লেখা হয়েছে। এইসবগুলি যদি প্রকৃত তথ্য যদি লেখা হবে ইতিহাসে, সঙ্গে সঙ্গে সারা দেশ দাঙ্গা চলবে, সব সময় কখনো দাঙ্গা থামবে না। ওরা কিভাবে অত্যাচার করেছে মোগলরা, থামবে না, এর লেখা হয়নি, এ ভুল, ইতিহাস ভুল। আর ভ্রম, প্রমাণ, আচ্ছা শ্রুতি, প্রত্যক্ষ, ঐতিহ্য, অনুমানম, অনুমান করে আমি একটা করলাম, সেটা ঠিক হবে অনুমান প্রমাণটা? চার রকম প্রমাণ আছে, শ্রুতি, প্রত্যক্ষম, ঐতিহ্যম, অনুমানম। আমি অনুমান করে বললাম যে অমুক ব্যক্তি এখন ঘরে ঘুমাচ্ছেন, হয়তো দেখা যাচ্ছে তিনি হচ্ছে অন্য কাজে বেরিয়েছেন বা মন্দিরে এসছেন, আমি অনুমান করে বললাম, অনুমানটা ঠিক হবে? এখন বিজ্ঞানীদের অনেকেই অনুমান করে বলেন, অধিকাংশ প্রমাণ না দিয়ে অনুমান করে বলে, এত দূরত্ব হবে, এইরকম হবে, অনুমান করে বলে। বলছেন যে আগে গ্রহটা ছিল, নয়টা গ্রহ ছিল, তারপর তো এগারোটা হলো। বলছেন না না, আরো আছে, আমরা বুঝতে পারিনি, অসংখ্য গ্রহ আছে, কয়টা তাদের ইন্দ্রিয়তে ধরা পড়ছে? বলছে আছে, অসংখ্য গ্রহ আছে শাস্ত্র অনুসারে। যখন বিজ্ঞানীরা ভুল বলছেন, প্রবল বলছেন যে আমেরিকায় গিয়েছেন ফার্স্ট ক্লাস বিজ্ঞানী, তারা জিজ্ঞাসা করছেন এই জগতে কত প্রকার জীব আছে। তখন প্রভাতকে বলছেন যে 5,500 জীব আছে, মানে আমাদের আমাদের ক্যালকুলেশন অনুসারে এই জগতে 5,400 রকম প্রাণীর সন্ধান আমরা পেয়েছি। বলছে এই পর্যন্ত সমাপ্ত? বলছেন না না, আরো আছে। কিন্তু পুরো পদ্মপুরাণে নিখুঁত ভাবে বলছেন জলজা, নবলক্ষণী, স্থাবরা, লক্ষবিংশতি, ক্রিমায় রুদ্র সংখ্যাখা, পক্ষীনাম 10 লক্ষণী, 30 লক্ষণী, পশুব 4 লক্ষণী, মানুষা। পদ্মপুরাণ স্পষ্টভাবে বলছেন। আর পদ্মপুরাণ বা এই পুরাণগুলি, এগুলি সাধারণ মানুষের লেখা নয়, ভগবানের সত্তাবিশেষতা, যিনি ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা এবং করোনা পাঠক এই ইন্দ্রিয়ের ত্রুটিগুলি থেকে মুক্ত এমন মহাপুরুষদের লেখা। আর ভগবানের সাক্ষাৎ সত্তাবেশ অবতার ব্যয়দের, তিনি লিখেছেন, তার লেখায় ভুল হতে পারে না। একটা উদাহরণ দিচ্ছে, যেমন তিনি 5,000 বছর আগে বলেছেন কলিযুগের অবস্থা কেমন হবে। কলিযুগের অবস্থায় তত চান দিনাম ধর্ম সত্য শৌচ তপদয়া কালেন বলিনা রাজা নংশ তাইর বলাম স্মৃতি। 5,000 বছর আগে লিখে দিয়েছেন মানুষের কি হবে, মানুষের ধর্ম সত্য শৌচ তপস্যা দয়া, তারপর কালেন বলিন নংশ, আয়ু বল এবং স্মৃতি, এগুলি সব ক্ষয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হয়েছে কিনা বাস্তব? প্রায়ণ অল্পায়ুষ সভ্য কল উস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মাতায় মন্দ ভাগ্য। প্রায় সবাই অল্পায়ু হবে, অল্প বুদ্ধি সম্পন্ন হবে, অল্পায়ু সভ্য কল উস্মিন যুগে মন্দ সুমন্দ মাতায়, মন্দ ভাগ্য এবং মন্দমতি সম্পন্ন এবং সবসময় রোগ শোক ইত্যাদির দ্বারা উপদ্রুত থাকবে। বর্তমান জগতে চলছে কিনা, এই শ্লোকটা লিখেছেন 5,000 বছর আগে। আর তিনি জানতে পেরেছিলেন কলিযুগে এগুলি হবে, তিনি ত্রিকালজ্ঞ আগে বলেছেন, তিনি জানতে পেরেছেন, তাই তিনি এই বেদকে বিভিন্ন শাখায়, এই শ্লোকে বলছেন বিভিন্ন শাখায় বিভক্ত করলেন এবং সেটা লিপিবদ্ধ করলেন। তা নয় বেদ শ্রুতি আকারে ছিল, সবাই শুনে মনে রাখতো, কিন্তু মনে রাখতে পারবে না কলিযুগের ব্রেনে, তাই তিনি লিপিবদ্ধ করলেন। ব্যয়দেব কিন্তু এই ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা এবং করোনাপাঠ চারটা থেকে মুক্ত। এই জন্য ব্যয়দেবের লেখাটা, ব্যয়দেবের যে ইতিহাস, আমরা ইতিহাসকে ভুল প্রমাণ করছি, কিন্তু ব্যয়দেবের যে লেখা ইতিহাস অর্থাৎ স্মৃতিশাস্ত্র, মন থেকে যেটা স্মরণ করে যেটা লিখেছেন স্মৃতি থেকে, সেটা হচ্ছে স্মৃতিশাস্ত্র অর্থাৎ মহাভারত স্মৃতিশাস্ত্র। বেদ হচ্ছে শ্রুতিশাস্ত্র, শুনে শুনে ভগবান যে বলেছেন সেটা শুনে শুনে লিখেছেন শ্রুতিশাস্ত্র, আর মহাভারতের স্মৃতিশাস্ত্র, কোন রাজারা কি করেছেন সেটা, প্রত্যেকটা ভগবান কখন কোন লীলা বিলাস করেছেন সেটা টু দ্য পয়েন্ট লিখেছেন, সেটা তো স্মৃতিশাস্ত্র থেকে লিখেছেন। মহাভারত আর গীতাটা হচ্ছেন সেই স্মৃতিশাস্ত্রের একটা অংশ, একটা পর্ব গীতা, ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্র। আচ্ছা কার মনে থাকতে পারে, আমরা 700 শ্লোক মুখস্থ থেকে 2-1 বছর তো যদি কেউ মুখস্থ করতে চায়, মনে রাখতে চায়, অন্তত 2-3 বছর তাকে কন্টিনিউয়াসলি পড়তে হবে, তাহলে পুরো 700 শ্লোক মুখস্থ থাকতে পারে। আর ব্যয়দেব ভগবান তো একবার বলেছেন, তারপরে লেখা হয়নি, চিন্তা করুন। ব্যয়দেব ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে 45 মিনিটের মধ্যে গীতা উপদেশ দেওয়া হয়ে গেছে, পুরো গীতা। আর সেটা কি করেছেন ব্যয়দেব, তারপরে অনেক পরে যেয়ে সেটা লিখছেন,
যে এই বলেছিলেন কৃষ্ণ, এই বলেছিলেন অর্জুন, এই বলেছিলেন সঞ্জয়, এই প্রশ্ন জিজ্ঞাসা করেছেন ধৃতরাষ্ট্র, এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন সঞ্জয়, এই উত্তর দিয়েছিলেন প্রত্যেকটা। গীতার কতটা শ্লোক আছে? 400। কে কতটা শ্লোক বলেছে? 600 সবিংশানি শ্লোকং প্রাহ কেশব। অর্জুন সব ভাষা, কিন্তু অ্যাকচুয়ালি মহাভারতে একটা শ্লোক আছে, 600 সবিংশানি শ্লোকং প্রাহ কেশব ধৃতরাষ্ট্র অর্জুন সপ্ত পঞ্চাশত সপ্ত ষষ্ঠিংশ সঞ্জয় ধৃতরাষ্ট্র শ্লোকম একম গীতায়া মানম উচ্চতে। মহাভারতের এই শ্লোক অনুসারে আমরা দেখতে পাই 745 শ্লোক আছে ভগবদ্গীতায়, কিন্তু বর্তমান গীতায় আমরা কিছু শ্লোক কম পাচ্ছি, 700 শ্লোক পাচ্ছি না। কিছু হয়তো যারা যখন লিখেছিলেন কিছু হয়তো পেজটা হারিয়ে গেছে কিনা আমি জানি না, হয়তো দু একটা পেজ মিসিং হয়েছে। তো এটা 5000 বছর আগের লেখা, কিন্তু 45 শ্লোক কম আছে। কিন্তু মহাভারতে প্রমাণ দিচ্ছেন 600 সবিংশানি শ্লোকং প্রাহ কেশব, 620 শ্লোক কে বলেছিলেন? কেশব ভগবান কৃষ্ণ। ধৃতরাষ্ট্র অর্জুন সপ্ত পঞ্চাশত আর 57 শ্লোক বলেছিলেন অর্জুন, ষষ্ঠ ষষ্ঠিংশ সঞ্জয় আর 67 শ্লোক বলেছিলেন সঞ্জয়। ধৃতরাষ্ট্র শ্লোকম একম, ধৃতরাষ্ট্র একটাই শ্লোক বলেছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবা চৈব কিম অপূর্ব সঞ্জয়, একটা শ্লোক কে বলেছেন? ধৃতরাষ্ট্র বলেছেন। 67 শ্লোক কে বলেছেন? সঞ্জয়। 57 শ্লোক কে বলেছেন? অর্জুন। আর 620 ভগবান শ্রীকৃষ্ণ। হিসাব করলে দেখা যাচ্ছে 745 শ্লোক আছে, কিন্তু আমি হঠাৎ বলতে পারছি না কেন যে কমে গেল। যারা প্রিন্ট আউট করেছেন তারাই বলতে পারবেন পরবর্তীতে এই 45 শ্লোক গেল কোথায়। কিন্তু বর্তমান গীতা সব গীতা, সে গোরখপুরের গীতা বলুক, ইস্কনের গীতা বলুন, আর গৌড়িয়া মঠের গীতা বলুন, আর জগতে যত গীতা প্রচার আছে শ্লোকটা আছে 700। কিন্তু এই শ্লোক মহাভারতের এই শ্লোক অনুসারে আমরা 745 গীতার সন্ধান পাচ্ছি শ্লোকের। তা স্মৃতি শাস্ত্রে স্মৃতি থেকে লিখেছেন, এই জন্য এটা হচ্ছে সঠিক। আর ওটা ভগবানের, যেহেতু ভগবানের সত্তাবস অবতার, তারা ভ্রম প্রমালাদ ভ্রমণ প্রমাদ বিপ্লবসা কর্ণপাটা থেকে মুক্ত, এই জন্য ভগবানের এই ইতিহাসটা সঠিক আছে। তিনি স্পষ্টভাবে বলছেন যে কলিযুগে কী কী হবে, এই শ্লোকে কী কী হবে 36 বলছেন, মানুষেরা সংকুচিত বুদ্ধি, তাদের বুদ্ধি অত প্রসারিত থাকবে না, সংকুচিত বুদ্ধি। দূরে বাড়ি অয়নম তিত্তম লাবণ্যম লাবণ্যম কেশধারণম উদার ভরতা সত্ত সত্যত্বে ভাষ্টম এবহি। কলিযুগের মানুষ কি বলবে লক্ষণ সম্বন্ধে? দূরে বাড়ি অয়নম তিত্তম, দূরের জলকে তারা তীর্থ মনে করে, পাশে গঙ্গা থাকে যাবে না, স্নান করবে পাশে যদি গঙ্গা থাকে, সেখানে চলে যাবে কোথায়? হরিদ্বারে গঙ্গায় স্নান করতে যাবে 2000 কিলোমিটার দূরে, ওখান থেকে যাবে যমুনায় ওখান থেকে 1500 কিলোমিটার দূরে স্নান করতে, ওখানে যাবে যমুনাত্রীতে চলে যাবে, কিন্তু হয়তো গঙ্গার পাশে বাস করছে ওখানে গঙ্গায় স্নান করবে না, গঙ্গার পাড়ে বাস করবে, দূরের জলকে তীর্থ মনে করবে। আর যারা বৃন্দাবনে রয়েছে উত্তর ভারতে রয়েছে, ওরা যমুনায় স্নান না করে ওরা আসে মায়াপুরে গঙ্গায় স্নান করার জন্য, চিন্তা কর কলকাতা আসে গঙ্গায় স্নান করার জন্য, ওখান থেকে আসবে গঙ্গাসাগরে স্নান করার জন্য 2000 কিলোমিটার দূরে বাড়ি অয়নম তীর্থম লাবণ্যম কেশধারণম। আর সৌন্দর্যটা কি মানুষের? যদি লম্বা লম্বা চুল রাখতে পারে এটি আমাদের সৌন্দর্য বৃদ্ধি হবে। কলিযুগে সবাই লম্বা চুল রাখতে পছন্দ করে, এই জন্য হিপি হয় না, হিপিরা অনেক চুল টুল কাটে না, অনেক লম্বা লম্বা চুল রাখে। লাবণ্যম কে উদার ভরতা সার্থ, আর নিজের যদি নিজের পরিবার প্রতিপালন করতে পারে মনে করে শ্রেষ্ঠ সার্থ কাজ সিদ্ধি হলো। উদার ভরত সত্য, সত্যত্বের ধারাষ্টমী, আর সত্য কথা কেউ বলবো না, সবাই আছে ধৃষ্টতা। এই কলিযুগের একটা লক্ষণ, সবার মধ্যে ধৃষ্টতা রয়েছে। কিন্তু 5000 বছর আগে বলছেন, আর বুদ্ধিটা সব সংকুচিত প্রসারিত, সংকুচিত বুদ্ধি মানে আমি যদি পরিবার পরিবারটা মেনটেন্স করতে পারি, আমি সবচেয়ে দাতা বা আমি সবচেয়ে রেসপন্সিবল পার্সন, দায়িত্ব সম্পন্ন ব্যক্তি। কিন্তু কলিযুগের প্রভাবে এটা সম্ভব হয়েছে, এটা সংকুচিত বুদ্ধি, আর আয়ু অল্প আয়ু সম্পন্ন হবে। প্রভুপাদ বলছেন যে 40-60 বছরের মধ্যে বাঁচবে, আর এইটুকু নিয়ে কত গর্ব করবে, আমি জীবনে কত কি করে গেলাম, যাবত পবন। সেই যে শঙ্করাচার্যের শ্লোকগুলি আমাদের বারবার স্মরণ করা উচিত, যাবত পবন নিবসতি দেহে তাবত পিচ্ছতি কুশলাঙ্গেহে গতবতি বায় দেহা পায়ে ভাজ্যা বিভতি তসমিন গায়ে। যতদিন প্রাণবায়ুটা আমাদের দেহের মধ্যে রয়েছে, যাবৎ পবন নিবসতি দেহে তাবৎ পিচ্ছতি কুশলাঙ্গেহে, সংসারে সবাই তখন কুশল বার্তা জিজ্ঞাসা, কেমন আছেন, টাকা পয়সা আছেন, প্রাণ আছে, যেহেতু সব কুশল বার্তা জিজ্ঞাসা করে। গতবতি বায় দেহা পায়ে, যখন দেহটা প্রাণবায়ুটা দেহ থেকে নির্গত হয়ে যায়, চলে যায়, ভাজ্যা বিপতি তসমিন কায়, এমনকি নিজের স্ত্রীও সেই দেহটা থেকে ভয়ভীত হয়ে যায়। আমি একটা বড় অ্যাসেম্বলিতে জিজ্ঞাসা করছি, অনেক মাতাজি রয়েছে, এই শ্লোকটা বলে জিজ্ঞাসা, এটা কি হয়? এই জগৎ জগতের সবচেয়ে বন্ধু, তার চেয়ে সবচেয়ে পিতা পুত্র, মা ছেলে বা স্বামী স্ত্রী, এগুলো হচ্ছে সবচেয়ে মধুর সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে। যখন স্বামী দেহ ত্যাগ করে, আমি তখন প্রশ্ন করছিলাম যে যখন মনে করেন যে স্বামী দেহ ত্যাগ করেছে, এখন কোন স্ত্রী কোন পাড়া প্রতিবেশীরা বিভিন্ন পাড়া প্রতিবেশীরা এসছেন, এসে বলছেন ঠিক আছে এখন রাত হয়ে গেছে, আপনি স্বামীকে নিয়ে থাকুন, কাল সকালে এসে আমরা সৎকার করব। কোন স্ত্রী কি থাকবে তার সেই স্বামীর সাথে, রাজি হবে? হ্যাঁ, ভয় পাবে। কেন? স্বামীকে ভয় পাওয়ার কি কারণ আছে? মৃতদেহ ভয় পাবে, ভূত হয়ে গেছে। কোনটা ভূত হয়ে গেছে, আত্মাটা না দেহটা? হ্যাঁ, দেহটা ভূত হয়ে গেছে। ভূত হলো কোনটা, দেহটা না আত্মাটা? দেহটা তো ওখানে পড়ে আছে, আবার ভূত হলো কোথায়? ওখানে তো থাকছে দেহটা। দেহটার মধ্যে ব্যাকটেরিয়া আক্রমণ করবে তো পচে যাবে, ব্যাকটেরিয়া আক্রমণ করলে পচে যাবে, দুর্গন্ধ হবে। কি কারণে? জড় বস্তু ভয়ের কারণ না চিন্ময় বস্তু ভয়ের কারণ? এটা ভয়ং দ্বিতীয় অভিনিবেশত স্যাৎ ঈষৎ অপেতাস্য বিপর্যয় স্মৃতি তন্মায়া বুধ আবেজাত্তম ভক্তৈক এষ গুরুদেবতাত্মা। ভয়ং দ্বিতীয় অভিনিবেশত স্যাৎ, কৃষ্ণ ব্যতিরেকে, ভগবানকে ব্যতিরেকে দ্বিতীয় বস্তুর প্রতি মনের অভিনিবেশটাই হচ্ছে ভয়ের কারণ। মনের আসক্তি, মনের অভিনিবেশ হচ্ছে ভয়ের কারণ। কৃষ্ণ ব্যতিরেকে আত্মাকে কেউ ভয় পায় না, কেন? আত্মা হচ্ছে ভগবানের অংশ। আমাদের শরীরে আত্মা আছে, যতক্ষণ আত্মা আছে একটা জীবিত দেহ আর মৃতদেহ, অত্যন্ত বিজ্ঞানসম্মত। একটার মধ্যে আত্মার উপস্থিতি, আর একটা হচ্ছে আত্মার অনুপস্থিতি। যে মুহূর্তে আত্মার অনুপস্থিতি তাকে বলা হচ্ছে মৃতদেহ, আর আত্মার উপস্থিতি মানে জীবিত, এটা হচ্ছে পার্থক্য। আর আত্মার লক্ষণ হচ্ছে চেতনা। যখন আত্মাকে আত্মা উপস্থিতি আছে মানে সমস্ত শরীর ধরে, পুরো শরীরটার মধ্যে পায়ের থেকে শুরু করে চুল পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে চেতনা আছে। আপনি যেখানে একটা মশা বড় হোক, যেখানে কেউ স্পর্শ করুক, শরীরের মধ্যে সব জায়গায় আপনি বুঝতে পারছেন আমার অমুক জায়গায় একটা মশা বসেছে, মুখে একটা মাছি বসছে, তাই না? বলা যায় কি না? সম্পূর্ণ শরীর জুড়ে চেতনা রয়েছে। আর চেতনাটা কোথা থেকে আসছে? আত্মার থেকে। একটা মাছি বসলে আমরা বুঝতে পারছি, আর যখন আত্মাটা চলে যায়, শরীরটাকে যদি টুকরো টুকরো করা হয়, আগুনে পোড়ানো হয় কেউ অনুভূত হবে? তো চেতনাটা কোথা থেকে আসছে? আত্মা থেকে। আর যে মুহূর্তে আত্মার অনুপস্থিতি সেই মুহূর্তে মৃতদেহ, আর ওই মৃতদেহকে সবাই ভয় পায়। আত্মা মানে ভগবানের অংশ, আর যখন ভগবান আছে ওখানে, ভগবানের বিভিন্ন অংশ জীব ওখানের মধ্যে ওই দেহটার মধ্যে আছে, ততক্ষণ কেউ ভয় পায় না। আর যেই মাত্র আত্মা চলে গেল দেহ থেকে, সেবে সবাই ভয়ভীত হয়ে গেল। এই জন্য যাবৎ পবন তখন সবাই হাঁটছে, বলছেন ঠিকই বলেছেন প্রভু। আমি শঙ্করাচার্য বলেছেন সমস্ত স্ত্রীকে সবাই ভয় পায় স্বামীর সাথে থাকবে না, এমনকি দুজন ক্লোজ ফ্রেন্ড অন্তরঙ্গ বন্ধু, স্ত্রীর কথা ছেড়ে দাম, অন্তরঙ্গ বন্ধু, যদি একজন বন্ধু মারা যায় একটা বাড়িতে রয়েছে, এখন বলা যদি হয় ঠিক আছে আপনি বন্ধুর সাথে থাকুন, আমরা পরে সকালে এসে আমরা সৎকার করবো, রাত্রে ওই বন্ধুর সাথে একা থাকবে, কি মনে হয়? পরীক্ষা নিজে উপলব্ধি করে বলছেন না মুখে বলছেন, কি থাকতে ইচ্ছে করবে? আমি তো দেখেছি, আমার নিজের কথা বলছি, আমার পাশের বাড়িতে যদি কেউ ছোট হলো, পাশের বাড়িতে যদি কি শুনতাম অমুক পাড়ায় কেউ মরেছে, ওই শোনা মাত্রেই এত ভয় লাগতো আমি ঘরের মধ্যে ঢুকে যেতাম, এত ভয় লাগতো। দেখা তো দূরের কথা, কোনোদিন আমার শ্মশানে যেতে আমার প্রচণ্ড ভয় লাগতো, আর রাত্রে যদি কেউ শ্মশান নিয়ে যায় সে তো আরো ভয়ের ব্যাপার। একজন ভগবত বলছে খুব সাহসী লোক, বলছে রাত্রিবেলা আমরা পুড়িয়ে দেবো, শ্মশানে নিয়ে গেছে, দেহটা কিরকম ভয়ের বস্তু। তখন ইয়ে রেখেছে মৃতদেহ শ্মশানের পাশে শুয়ে রেখেছে, দিয়ে চিতা সাজাচ্ছে, চিতা সাজাচ্ছে। আর ওই সময় মাঠের কাছে, তো মাঠে নিয়ে পোড়াতে গেছে, একটা কচ্ছপ এসে ওই ভিতরে ঢুকে গেছে, মানে ওই যেখানে মরা রেখেছিল ওর পিঠে নিচে ঢুকে গেছে। আর যখন চিতা সাজিয়ে এসে অল্প আলোতে দেখছে মরাটা নড়ছে, আর ওখান থেকে চারজন পাঁচজন যারা ছিল ওখান থেকে পালা, বলছি ভূত হয়ে গেছে মরা নড়ছে, কিন্তু কিছুই না নড়ছে, ওটা কচ্ছপ এসে গেছে, কচ্ছপটা পিঠে ঢুকে ঢুকে গেছে, আর কচ্ছপ মরাটা নড়ছে, বলছি কি করে নড়লো মরাটা, তার মানে ভূত হয়ে গেছে। ওখান থেকে পড়ানো বাদ দিয়ে পাঁচজন ওখান থেকে যে যার প্রাণপণে ছুটে পালিয়ে গেছে। দেহটাই হচ্ছে আমাদের প্রত্যেকের দেহটাই হচ্ছে ভয়ের কারণ, জড় বস্তু ভয়ের কারণ, কিন্তু চিন্ময় বস্তু কোনো ভয়ের কারণ নেই। চিন্ময় বস্তু ভগবানের যেহেতু অংশ, এই জন্য আত্মা যতক্ষণ থাকে তখন কেউ কাউকে দেখে ভয় পায় না। এই জন্য আমাদেরকে কি করা উচিত, এই সে জ্ঞানটা লাভ করার জন্য সৎসঙ্গ লাভ করা, এই জগৎ থেকে মুক্তি লাভ করার জন্য শঙ্করাচার্য একটা সুন্দর শ্লোকে বলেছেন, সৎসঙ্গ করলে কি হয়, এই জ্ঞানটা লাভ হয়। সৎসঙ্গতে নিঃসঙ্গ, একটা চোর দেখুন অনেকদিন যদি একটা ভালো লোক যদি একটা ডাকাত দলের সাথে পড়ে যায় বা চোরের সামনে চোরের সাথে পড়ে যায়, ওদের সাথে মেলামেশা করতে করতে তার স্বভাবটা চোরের মতো হয়ে যায়, সে চোর হয়ে যায় লাস্টে। কিন্তু একজন চোরও যদি একটা সাধু সঙ্গে এসে তাদের কাছাকাছি থাকে, তাদের কথা শুনতে থাকে, আস্তে আস্তে সেই বদভ্যাসগুলি তার হৃদয় থেকে চলে যায়। উদাহরণ, একটা জাগতিক উদাহরণ হচ্ছে, যেমন যদি একটা লোহার দণ্ড যদি আপনি কিছুক্ষণ আগুনের মধ্যে রাখেন, আস্তে আস্তে আগুনে রাখতে রাখতে গরম হতে হতে একসময় লাল হয়ে যাবে, থাকতে থাকতে কি হয়, ও আগুনের গুণ প্রাপ্ত হয়, তাই না? তখন আর আগুনের ওই লোহার দণ্ডটা তখন আর লোহা নয়, তখন সেটা সম্পূর্ণ আগুন, হাত দিলেই হাত পুড়ে যাবে। কিভাবে হলো, সঙ্গ প্রভাবে, তাই না? একই লোহাখণ্ড যদি আপনি বরফের মধ্যে কিছুক্ষণ রাখেন, এমনি আগুন ধরে রাখতেন, কিন্তু ওই বরফের মধ্যে রাখার ফলে বরফের মতো গুণ প্রাপ্ত হয়ে যায়, তখন ওই লোহার দণ্ডটা যদি ধরেন আপনার হাত শীতল হয়ে যাবে, ধরে রাখতে পারবেন, কেন শীতলের স্পর্শে শীতল হয়ে গেছে। সেই রকম মানুষ যেসব গুণের সঙ্গ করে সেই রকম গুণ সে প্রাপ্ত হয়। যদি সৎসঙ্গত্বে, শঙ্করাচার্য বলছেন সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্বম, নিঃসঙ্গত্বে নির্মহত্বম, নির্মহত্বে নিশ্চলতত্বম, নিশ্চলতত্বে জীবন মুক্তি। আমরা এই জগতে কি করে মুক্তি লাভ করতে পারি, সেটা হচ্ছে সৎসঙ্গের মাধ্যমে জ্ঞান লাভ করি। সৎসঙ্গের মাধ্যমে কি হয়, অর্থাৎ সাধুসঙ্গের মাধ্যমে নিঃসঙ্গত্ব, অর্থাৎ বিষয়ী সঙ্গের থেকে দূরে থাকা যায়। যারা নিরন্তর সাধুদের সঙ্গ করে, সাধুদের মুক্তি হরিকথা শ্রবণ করে, তাদের কি হয়, বিষয়ের সঙ্গ থেকে তারা নিবৃত হয়, ক্রমে ক্রমে নিবৃত হয়ে যায়। সৎসঙ্গতে নিঃসঙ্গত, নিঃসঙ্গতে নির্মহত্তম। আর যখন সে নিঃসঙ্গ হয়, বিষয় থেকে বিরত হয়, তখন কি হয়? নির্মহত্তম। এই জড়জগতের প্রতি মোহ, অন্ধ আকর্ষণ, সেটা থেকে মুক্ত হয়, যেটা অনিত্য আকর্ষণ এই জড়জগতের প্রতি। এই সমাজ, জাতি, দেশ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, এই অনিত্য বস্তুর প্রতি যে মোহ, সেই মোহ থেকে মুক্ত হয়ে যায়। সৎসঙ্গতে নিঃসঙ্গতম, নিঃসঙ্গতে নির্মহত্তম, সেই মোহ থেকে মুক্ত হলো। আর যখন মোহ থেকে মুক্ত হবে, নির্মহত্তম, সৎসঙ্গতে নিঃসঙ্গতা, নিঃসঙ্গতে নির্মহত্তম, নির্মহত্তে নিশ্চলতত্ত্বম। নিশ্চলতত্ত্ব মানে সে তখন স্থির, স্থির নৈষ্ঠিক ভক্তি লাভ করে, স্থির ভক্তি লাভ করে, স্থির হয়ে যায়। তখন বিষয়ের প্রতি, বিষয়ের বা জড়জগতিক দ্বন্দ্বমোহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়। দ্বন্দ্বমোহ কি? এই লাভ ক্ষতি, জয় পরাজয়, এই ভালো মন্দ, সুখ উষ্ণ, শীত গ্রীষ্ম, সুখ দুঃখ, এই যেন দ্বন্দ্বমোহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যায়, স্থির সিদ্ধান্তে চলে আসে, স্থিরতত্ত্বম। আর স্থির, স্থির কি নাম ওটা শব্দটা? নিশ্চলতত্ত্বম। নিশ্চলতত্ত্বে জীবন মুক্তি। আর যখন একদম নিশ্চল হয়ে যায়, স্থির হয়ে যায়, একই সিদ্ধান্তে আসে ভগবত ভক্তিতে, তখন এই জড়জগতের বন্ধন থেকে একজন মুক্ত হয়ে যায়। খুব ইম্পর্টেন্ট শ্লোক। সৎসঙ্গতে নিঃসঙ্গতম, নিঃসঙ্গতে নির্মহত্তম, নির্মহত্তে নিশ্চলতত্ত্বম, নিশ্চলতত্ত্বে জীবন মুক্তি। তো এই যে জীবন মুক্তিটা কোথা থেকে আসছে? জীবন মুক্তি আছে একদম সৎসঙ্গের মাধ্যম থেকে। এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত কিভাবে আছে? সৎসঙ্গের মাধ্যমে। আর জড়জগতের সর্বনাশ কি করে হচ্ছে? বিষয় সঙ্গের হতে। এই জন্য বলছে বিষয়ান ধ্যায় তৎচিত্তম বিষয়েষু বিসর্জ্যতে মা মনুরাসমর তৎচিত্তম মায়েব পরিবলিয়তে। মানুষ যখন বিষয়ে ধ্যান করে, ধ্যান করতে করতে বিষয়ের প্রতি তন্ময় হয়ে যায়, মনটা বিষয়ের লীন হয়ে যায়। কিন্তু সেই একই মন যখন কি করে? মা মনুরাসমর তৎচিত্তম, ভগবান বলছেন যদি সেই মন দিয়ে যদি আমাকে স্মরণ করে, ময়েব প্রবিলিয়াতে, আমাতেই প্রবিষ্ট হয়ে যায়, আমাতেই লীন হয়ে যায়। দুটোর পার্থক্য কি? দুটোর পার্থক্য ভগবান গীতাতে বলছেন, মনয়েব মনুষ্য নাম কারণম বন্ধন মোক্ষয়, বন্ধয় বিষয় সঙ্গ মুক্তয় নির্বিষয় মন। এই মনটা মানুষের বন্ধনের কারণ, আবার এই মনটাই মানুষের মুক্তির কারণ। কোনটা কি করে, মনটা কি করে বন্ধন করবে আমাদেরকে? কিন্তু আমরা যদি ধ্যায়ত বিষয়কে, বিষয় চিন্তা করতে, বিষয়ের সঙ্গলাভ হবে, তাহলে জগতে বন্ধন হবে। মনের মনুষ্যের কারণে বন্ধন, বন্ধায় বিষয় সঙ্গ, বন্ধনটা কি হয়? বিষয় সঙ্গের মাধ্যমে। আর মুক্ত হয় নির্বিষয় মন। আর বিষয় থেকে মনটাকে উঠিয়ে নিয়ে আসা, কৃষ্ণের পাদপদ্মে লাগানো আছে, এই জগতের বন্ধন থেকে মুক্তির একমাত্র কারণ। তা না হলে কি হচ্ছে? আমরা যখন মনটাকে কৃষ্ণের পাদপদ্ম না দিয়ে, মনটা যদি আমরা কোথায় দিচ্ছি? বিষয়ের মধ্যে, যেটা ভগবদ গীতায় 61 এবং 62 নম্বর শ্লোকে দ্বিতীয় অধ্যায় বর্ণনা করেছেন। ধ্যায়ত বিষয়ান পুংস সংঘ, সবাই জানে শ্লোকগুলি। সংঘস্তে শুভ জায়তে, সংঘাত সংযাতে কাম, কামাত ক্রোধ বিজাতে, ক্রোধাত ভবতী সন্ম, সন্মাত স্মৃতি বিভ্রম, স্মৃতি ভংসাত বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাত। কিভাবে ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের অবপন করছে, কি সুন্দরভাবে বর্ণনা করছেন। বিষয় ধ্যান করবে, বিষয়ের সঙ্গ লাভ হবে। আমরা যে যে বিষয়ে চিন্তা করি, সেই সেই বিষয়ের সঙ্গ লাভ হয়। ধ্যায়ত বিষয় সংঘস্থ, আর সঙ্গের প্রভাবে, বিষয়ের সঙ্গের প্রভাবে মানুষের অসংখ্য কামনা বাসনার উদয় হয়। আর কামনা বাসনা কখনো সমুদ্রের তরঙ্গের মতো কখনো শেষ হয় না। কামনা বাসনা কেউ বলতে পারে আমার কামনা বাসনা শেষ হয়ে গেছে? যদি এরকে আমাদের হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজের পুত্র হচ্ছেন বিরোচন, বিরোচনের পুত্র হচ্ছেন বলি মহারাজ। বলি মহারাজ যখন যজ্ঞ করছিলেন, কেন যজ্ঞ করছিলেন? কেউ যদি, শাস্ত্রে বলা হয়েছে, যদি কেউ 100 অশ্বমেধ যজ্ঞ করতে পারে, তাহলে সে ইন্দ্রপদ প্রাপ্ত হবে। ইন্দ্র কিন্তু একটা ব্যক্তি নয়, ইন্দ্র একটা পদ। প্রধানমন্ত্রী একটা ব্যক্তি নয়, প্রধানমন্ত্রী একটা পদ। মুখ্যমন্ত্রী একটা ব্যক্তি নয়, মুখ্যমন্ত্রী একটা পদ, এখন যখন বাংলার মুখ্যমন্ত্রী বাংলা প্রধানমন্ত্রী পদে কে বসে আছেন? শেখ হাসিনা। তো হাসিনা আছেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী একটা পদ, ইন্দ্র একটা পদ, যে 100টা অশ্বমেধ যোগ্য করতে পারবে সে স্বর্গে যেয়ে ইন্দ্র হবে। এখন বর্তমানে আমাদের ইন্দ্রের নাম কি? আমাদের স্বর্গরাজের ইন্দ্রের নাম কি? এই বর্তমান যারা যিনি আছেন এখন স্বর্গে, সবসময় থাকেন না, একজন থাকেন না, মনে হয় না ও লাখ লাখ কোটি কোটি বছর থাকবে, না না, একটা মন্নান্তর পর্যন্ত থাকেন, 71-14 পর্যন্ত থাকতে পারবেন, তারপর আবার আরেকজনকে ইন্দ্র করে দেওয়া হবে, ভগবান আরেকজনকে করে দেবেন। আবার কখনো কখনো ইন্দ্রকে বিতাড়ি করে দিয়ে অন্য আরেকজন বসে যান সেখানে, যেমন একজন রাজাকে পরাজিত করে একজন প্রধানমন্ত্রীকে পরাজিত করে আরেকজন প্রধানমন্ত্রী হয়ে যান, এরকম ওখানেও সিস্টেম আছে স্বর্গে। আমাদের প্রধানমন্ত্রীর না, আমাদের ইন্দ্রের নাম কি এখন? পুরন্দর। আর যে ওনার স্ত্রী আছে তার নাম শচী, পুরন্দর আর শচী, প্রধানমন্ত্রী আমাদের স্বর্গরাজ ইন্দ্র আর ইন্দ্রাণী, ইন্দ্রের ওয়াইফ শচী দেবী। কোন পয়েন্ট নিয়ে আলোচনা করছেন? ও বিষয়ের, বিষয়তে কিরকম চিন্তা করছেন? বিষয়ের ধ্যান করতে করতে বিষয়ের সঙ্গ লাভ হচ্ছে, বিষয়ের সঙ্গের মাধ্যমে, বিষয়ের যখন সঙ্গ থেকে যখন আমরা একটু, বিষয় সবসময় তৃপ্তি দেয় না, কি হয়, বিষয়ের অসংখ্য কামনা বাসনা উদয় হয়, আর যখন অসংখ্য কামনা বাসনা উদয় হয়, কোনো কামনা বাসনায় যদি কেউ বাধা সৃষ্টি করে, কোনো রকমের বাধা সৃষ্টি হয়, তখন কি হয়? ক্রোধের সৃষ্টি হয়, রাগ হয়ে যায়, আর ক্রোধ হলে মোহিত হয়ে যায়, মোহ সৃষ্টি হয়, ক্রোধ থেকে মোহ। আর যখন কেউ মোহিত হয়ে যায়, মোহগ্রস্ত হয়ে যায়, তখন স্মৃতি বিভ্রম, স্মৃতি নষ্ট হয়ে যায়, আর যখন স্মৃতি নষ্ট, ভালো করে বোঝার ক্ষমতা থাকে না, বুঝতে পারে না, মনে করতে পারে না, তখন বুদ্ধি নাশ হয়ে যায়, আর মানুষের যখন বুদ্ধি নাশ হয় তখন কি হয়? সর্বনাশ। তাহলে বিষয় ধ্যান করতে করতে কোথায় চলে যাচ্ছে? সর্বনাশ। আর যদি ভগবানের চিন্তা করতে করতে একদম ভগবান রয়েছে আমার কাছে ফিরে আসে, ভগবান গ্যারান্টি দিয়েছেন। আমরা যে গীতা পড়ছি, ভাগবত পড়ছি, একটাই লক্ষ্য, কি লক্ষ্য? আমরা যেন মনটাকে ভগবানের পাদপদ্মে স্থির রাখতে পারি। আমরা যে সারাদিন জপ করছি, মন্দিরে মঙ্গলাদি করছি, বঙ্গে দর্শন করছি, ভগবানকে প্রণাম করছি, স্বর্ণামৃত খাচ্ছি, ভগবানের কথা শ্রবণ করছি, ভগবানের কথা বলছি, একটাই উদ্দেশ্য, কি উদ্দেশ্য? মনটাকে কৃষ্ণ ভাবনায় করে তোলা। আমি যদি সবসময় কৃষ্ণ ভাবনার মধ্যে থাকি, তা নাহলে এই জড়জগতের পরিস্থিতি আমার যে কোনো মুহূর্তে আমার কৃষ্ণের থেকে দূরে নিয়ে যাবে, আর এই সংসারের বন্ধনে বারবার আমাদেরকে ঘুরাবে। আর মনুষ্য জীবনটা হচ্ছে সবচেয়ে দুর্লভ জীবন, 84 লক্ষ বিভিন্ন জীব জাতি, যেটা জলজা 9 লক্ষ নিয়ে বলতে চেয়েছিলাম, 9 লক্ষ রকম জলজ প্রাণী আছে, 11 লক্ষ কৃমিকীট আছে, 10 লক্ষ রকমের পাখি আছে, 30 লক্ষ রকমের পশু আছে, আর 4 লক্ষ রকমের মানুষ আছে। সব মানুষ এক কেন দেখা যায়? সবাই যেখানে সবাই তো একই, তো দুটো কান, দুটো চোখ, নাক, মুখ, সবই তো একই, তো চেতনার স্তর অনেক পার্থক্য, প্রতিটা চেতনার পার্থক্য, দেখতে এক হলে কি হবে? চেতনা সম্পূর্ণ আলাদা। একজন কোনো একটা ছোট একটা প্রাণীকে যদি মরতে দেখে, সে ভয়ে আটকে ওঠে, আতঙ্কে ওঠে। আর যখন আবার কেউ কেউ দেখেন এই মানুষের মধ্যে কেউ হাজার হাজার মানুষকে খুন করে দিচ্ছে, হাজার হাজার পশুদেরকে কেটে ফেলছে, সে একই মানুষ, চেতনার পার্থক্য আছে কিনা? প্রত্যেকটা চেতনার পার্থক্য রয়েছে। তো এই জন্য ভগবান বলেছেন আমাদের চেতনাটাকে উন্নত করতে হবে, সেটা হচ্ছে মন। চেতনার কেন্দ্রবিন্দু কি? সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি শিরে হচ্ছে মন। আর মনটাকে যদি সন্তুষ্ট না করা যায়, আর মনটাকে যদি কৃষ্ণ ভাবনা না করা যায়, আমি হাতে হাতে মুখে জপ করছি, হাতে কাজ করছি, অনেক কিছু করছি, কিন্তু মনটাকে যতক্ষণ না আমরা কৃষ্ণ পাদপদ্ম দিচ্ছি, কিছুই হচ্ছে না। একটা উদাহরণ দিয়েছেন প্রভুপাদ, যে কিনা একজন বসে বসে তীর ধার দিচ্ছে, ওখান থেকে রাস্তার পাশে বসে তীর বলেন, তীর ধনু আছে না, তীরে শান দিচ্ছে, ভালো করে ধারালো করছে, তো এত তন্ময় হয়েছে, ধার চেক করছে, দেখছে ওখান থেকে রাজা গিয়েছে, রাজার সমস্ত লোকজন গিয়েছে, হাতি ঘোড়া সব গিয়েছে, চলে গেছে, তার কোনো ভ্রুক্ষেপ নাই। তারপর কি হয়েছে, ওখান থেকে আরেকজন লোক এসে বলছে এখান থেকে রাজা গিয়েছে, সমস্ত সৈনিকেরা এদিক থেকে গিয়েছে। তখন তাকে বলছে আমি তো দেখিনি, রাজা যখন যখন যায় তখন তো কত লোকজন হাতি ঘোড়া সব তার পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, ও এত তন্ময় আছে কিছুই দেখতে পায়নি। বলছে যে আমাদের ভগবত ভক্তিটা এরকম ভাবে করা উচিত যে আমরা ভগবানের চিন্তায় এত তন্ময় থাকব যে আমরা এই বাহ্যিক জগজাগতিক বস্তুতে কি হচ্ছে সেটা যেন আমাদের কর্ণগোচর না হয়। এত অনেকে কি আছে এখানে হয়তো বসে আছেন, হয়তো ভাগবত কর্তা শুনছেন, দেখুন ভাগবত শুনতে শুনতে মনটা চলে গেছে তার কর্মক্ষেত্রে, অনেক কাজ করছে, অনেক লোকজন দেখছে, ওখানে করছে, অনেকক্ষণ তাকিয়ে আছে, হয়তো বক্তার দিকে তাকিয়ে আছে, হয়তো কানে শ্রবণ করছে, কানেও যাচ্ছে, কিন্তু পরবর্তীতে পার্শ্ববর্তীতে একটা হয়তো কেউ বসে আছে, সে একটা জিনিস বুঝতে পারলো না, তাকে গায়ে ধাক্কা, কি বললেন প্রভু বলেন তো, ওটা কি আমি মনে পড়ছে না, যেটা কি কি শব্দটা কি ব্যাখ্যা করলেন, উনি হয়তো তখন চেতনা ফিরে আসছে, মনটা ফিরে আসছে, তখন বলছে আমি শুনিনি তো, কেন শোনেনি, কেন মনটা এখানে ছিল না, মনটা কোথায় ছিল, কর্মক্ষেত্রে সেখানে ছিল। আমরা এই একটা উদাহরণ দিয়েছেন আমাদের যে এক সময় একজন টিচার লাইব্রেরিতে একটা চিঠি পড়ছেন আর কান্না করছেন, চোখ দিয়ে জল পড়ছে, তো অন্য আরেকজন শিক্ষক বলছেন, টিচার বলছেন যে কি হয়েছে আপনি কান্না করছেন কেন, তো বলছে যে আমার বাবা দুবছর আগে বৃন্দাবনে চলে গেছেন, এই সংসারের সমস্ত আত্মীয় স্বজন ছেলে মেয়ে বউ সবার প্রতি মায়া মোহ ত্যাগ করে বৃন্দাবনে চলে গেছেন, তাই কান্না করছে আর কি। তখন বলছে কি লিখেছে দেখুন তো, তখন চিঠিটা নিজে পড়ে দেখছে যে প্রত্যেকের নাম ধরে, অমুক কেমন আছে, অমুক নাতিটা পড়াশুনো করছে তো, ছেলেকে জিজ্ঞাসা নাতিটা ঠিকমতো পড়াশুনো করছে তো, ওকে কোন ক্লাসে তুলে দেওয়া হয়েছে, মাস্টারগুলি রাখা আছে কি না, সব চিঠির মধ্যে লিখছে, আমাদের ওই জমিটা ভালো করে জল টল দেওয়া হচ্ছে কিনা, ফসল হচ্ছে কিনা, বৃন্দাবন ধামে বসে লিখছে চিঠি। তারপর লিখছে যে আমি যে পুকুর পাড়ে কর্নারটাতে একটা লাউ গাছ লাগিয়েছিলাম, ওটা কি মাচা করে দেওয়া হচ্ছে, ওটা লাউ ফলছে, এখন লাউ হচ্ছে কি ওখানে, চিঠি দু চার দিনের মধ্যে চিঠি চলে আসে। দু বছর আগে লাউ গাছ কতদিন থাকে, তিন চার মাসের মধ্যে শেষ হয়ে যায়, সে দু বছর আগে লাউ গাছ লাগিয়ে গেছে, বৃন্দাবন চলে গেছে আর চিন্তা করছে লাউগুলি হচ্ছে কিনা, জলটা প্রতিনিয়ত জল দিচ্ছে কিনা, কি করছে। তখন বলছেন আরেকজন শিক্ষক বলছেন দেখুন আপনার বাবা কিন্তু বৃন্দাবনে নাই, বলছে না না আমার বাবা বৃন্দাবন দু বছর আগে চলে গেছে, বলছে আপনার বাবার দেহটা গিয়েছে কিন্তু মন বুদ্ধি অহংকার সবই আপনার বাড়িতে আছে, আপনার দেহটা গেলে কি হবে, আমরা দেহটা যেখানে থাকে আমরা থাকি না, কিন্তু আমাদের মনটা যেখানে থাকে আমরা সেখানেই থাকি, এই জন্য মন না দিলে অনেক সময় আমরা সব কিছু ভালো করে পড়ছি, অনেকবার পড়ছি পড়ছি কিন্তু পরক্ষণে দেখা যায় কিছুই মনে নেই, কেন ওখানে পড়ার দিকে মন ছিল না, মন অন্য খেলাধুলার দিকে ছিল, বন্ধু বান্ধবের দিকে ছিল। একটা ছোট শিশুকে যখন স্কুলে গিয়েছে তখন বারবার পড়ায় ভুল করছে, মাস্টার মাসে দু চার থাপড় দিয়েছে, দিয়ে বলছে এই এক মনে পড়াশোনা, এক মন না হলে লেখাপড়া হবে না, তখন মাস্টার মাস্টারমশাই বকাবকি করেছেন, দু চারটা থাপড় দিয়েছেন, তখন বাড়িতে এসে বলছে বাবা বাবা আমার ওজন কত হলো, তখন বলছে কত, 25 কিলো হবে, 25 সের হবে, তখন বলছে না বাবা কাল থেকে আর আমি স্কুলে যাব না, কেন মাস্টার সে বলে দিয়েছেন কি এক মন না হলে লেখাপড়া হবে না, 40 সেরে এক মন, আর 25 সেরে এখনো যাবো না, এখনো অনেক বাকি আছে, আমাদের এক মন হলে তারপর লেখাপড়া হবে, মাস্টার সাহেব বলছেন এক, আর ও বুঝে নিয়েছে অন্যটা, যে এক মন দিয়ে আমরা যা কিছু শ্রবণ করবো, যদি এক মন দিয়ে যদি শ্রবণ করি তাহলে আমরা শিখতে পারবো, জানতে পারবো, মনটাকে কেন্দ্রীভূত করতে হবে। এই জন্য ভগবান অন্য কিছু বলেনি দুবার, একটা জিনিস দুবার রিপিট করেছেন, ভগবান ভগবদ গীতায় একটা কথা দুবার রিপিট করেননি, কিন্তু একবার করে বলছেন, যোগের কথা, জ্ঞানের কথা, ধ্যানের কথা সব একবার করে বলে গেছেন, কিন্তু একটা জিনিস দুবার করে, ভক্তির কথা দুবার বলেছেন, কি মনমনা ভদ্র মজ্জাজি মানুষ, একই কথা দুবার বলেছে, একই নব অধ্যায় বলেছে, আবার অষ্টাধ্যায় মাঝখানে একবার বলেছেন, আবার লাস্টে দিয়ে আবার বলছেন মনমনা ও মদভক্ত মজ্জাজি মা নমস্কার। প্রথমটা বলেছেন আগে নমস্কার করো, আগে প্রণাম করো, বলেননি আগে নমস্কার করো আমার পূজা করো, বলেন আগে বলেছেন মনটাকে আগে আমাকে দাও, আমি এখন পূজা করছি মনটা অন্য জায়গায় আছে, পূজা হচ্ছে। আমাদের পূজার প্রথম কেন্দ্রবিন্দু হচ্ছে মন, মনটাকে আগে ভগবানের পাদপদ্মে নিয়ে আসা, মনটাকে ভগবানের পাদপদ্মে নিয়ে আসা। সেই জন্য ভগবান হচ্ছেন মনমনা ভব মদভক্ত। সবাই তো পালন করে নিয়েছে, কে পালন করে নি? এখনো কিছুই গান নেই, একটা একটা দানা একটুখানি সামান্য একটা পালন করে নি। ও তো টাইম হয়ে গেছে, 9:30 তো বাজে। ভগবান যদি, আমরা যদি সবকিছুর কেন্দ্রবন্দি, এখন ভগবান যেগুলি বলছেন তিনি করছেন, আমরা যদি ভগবানের চরণে পাদপদ্মে যদি মনটাকে অর্পণ করি তাহলে কি হবে, আমরা ভগবানের কাছে অচিরেই ফিরে যেতে পারব। আর যতক্ষণ না আমাদের সব কিছু দিচ্ছি, যদি মনটাকে ভগবানের চরণে অর্পণ না করি তাহলে কি হবে, আমাদের সব কিছু অসার হয়ে যাবে। অলরেডি ক্লাস শেষ হওয়ার পর সিলেবাস শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, 3 মিনিট আছে, অলরেডি পালন করে নিয়েছে। সকালবেলা দেখি সব ভক্তরা কিছু না কিছু খেয়ে নিয়েছে, কিঞ্চিত কিঞ্চিত খেয়ে নিয়েছে। ঠিক আছে, এখন সবাই প্রসাদে আসুন তাহলে। নমস্কার। শিল প্রভুপাদ কি যায়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা যা কিছু করি না কেন, তা একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে মনে রাখা। স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব ন যাথাতি, সর্ববিধি নিষেধাসুর এতই রব কিঙ্কর। প্রশ্ন আছে? হ্যাঁ বলো। যেটা মন্দিরে আছে এটা প্রত্যক্ষ, আপনি তো প্রত্যক্ষ দেখছেন, আপনার আমার শরীরটা দেখছেন না, পোশাকটা দেখছেন, কোনটা দেখছেন আপনি? আমি তো হচ্ছে আত্মা, আপনি প্রথমে আমাকে দেখেননি, আপনি তো আমাকে দেখেননি, তো আমার দেহটাকে তো বলছেন আপনি আপনার প্রথমে যে প্রত্যক্ষ দেখলেন, আপনি আমাকে প্রত্যক্ষ, আপনি প্রত্যক্ষটা কোনটা দেখলেন, আপনি জামাটা দেখলেন, কাপড়টা, না শরীরটা দেখলেন? আপনি তো আমাকে চিনতেই পারেন না, দেখতেই পারেন না, আমি তো চিন্ময় আত্মা, আমি তো আসি বলে আমার দেহটাকে দেখছেন আপনি। প্রথমে আপনি বললেন আপনাকে আমি দেখতে চাই, আপনাকে দেখছি আমি, আপনি আমাকে দেখতে পান না, কোন প্রথম অবস্থায় কিচ্ছু দেখতে পান না আপনি আমাকে, আমার পোশাকটাই দেখছেন, এটা লাল পোশাকটাই দেখছেন, তাই না? মানে এই শরীরটা আমি, এটা একটা ছেলে দেখছেন, এই চোখ মুখ হাত আছে এইটাকে দেখছেন, তাই না? এটা তো দেহকে দেখছেন, এটা প্রত্যক্ষ দেখলেন কি করে? হ্যাঁ, তাহলে প্রত্যক্ষ আপনি বলছেন আপনাকে দেখছি, আপনি হাতকে দেখছেন, কানকে দেখছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখছেন, আমাকে দেখতে পাচ্ছেন না। তো এক নম্বর, আপনার দেহের অন্তরে আছে, চামড়ার ভিতরে আপনার অনেক মাংস আছে, অনেক রক্ত বেরিয়েছে, সবকিছু তো দেখতে পান, খুললে দেখতে পাবেন চামড়াটা, সব দেখতে পাবেন। আমাদের যেহেতু ইন্দ্রিয়গুলি সম্পূর্ণ নয়, আমরা সবকিছু, আপনি দেখছেন না আমার কতগুলি চুল আছে বলুন তো, কত কি দেখছেন বলুন? এই সময় একটা দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন একজন একজন ম্যানেজার তার সেবককে পাঠিয়ে দিয়েছে, ম্যানেজার মালিকের ম্যানেজার আছে আর সেবক আছে, ম্যানেজার অফিসে আসে একটুখানি বসে থাকে, আর দুই এক কলম লিখে ফ্যানের নিচে বসে, এসি আসে ভালো বসে, চেয়ারটেলে বসে দুই এক কলম লিখে সই করে তারপর চলে যায়, ও পায় 5,000 টাকা। আর যে সেবকটা আসে বাড়ির কাজকর্ম করে, ও সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত খাটে, ও পায় 500 টাকা। তো একদিন খুব ম্যানেজার উপর মালিকের উপর বলছেন, মালিক এটা আপনার কি সঠিক বিচার হলো যে আপনি আমাকে দিচ্ছেন 500 টাকা, আমি সকাল থেকে রাত পর্যন্ত খাটছি, আর ওই ম্যানেজার আসে 10টার সময় এসে জিয়া কলম লিখে তারপর চলে যায়, ওকে দিচ্ছেন 5000 টাকা, কেন? তখন বলছে কিরকম দেখো, দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। তখন বলছে ঠিক আছে, কেন যে করছি আমি দেখো। তখন বলছে দেখো তো ওখানে কি হয়েছে। তখন দেখছে ওখানে গিয়ে দেখছে যে একটা কুকুরের 5-7টা বাচ্চা হয়েছে। তখন বলছে ওখানে একটা একটা কুকুরের কয়েকটা বাচ্চা হয়েছে, ঠিক আছে। তারপর বললেন কয়টা বাচ্চা হয়েছে, বলছে তা তো গুনে নেই। তারপর গুনে আসলো 7টা বাচ্চা হয়েছে। তারপর হচ্ছে আবার যখন ফিরে আসলো বলছে ওটা কি জবাব দিলেন, কয়টা বাচ্চা হয়েছে, 7টা। বলছে কয়টা ছেলে কয়টা মেয়ে, বলছে তা তো দেখেন। আবার গুনে আসলো 4টে ছেলে 3টে মেয়ে, তো গুনে আসলো। তারপর বলছে আচ্ছা কোনটা কি কালার, আবার গিয়েছে ও 5-7 বার গিয়ে কুকুরের হিসাব নিয়ে আসলো, 5-7 বার পাঠানো হলো। আর ম্যানেজারকে ডেকে বলছেন দেখুন তো আপনি ওখানে কি আছে। ম্যানেজার গেল, ও পুরো হিসাব নিয়ে আসলো, কটা বাচ্চা হয়েছে কুকুরের, এবং কটা ছেলে মেয়ে, কটা ছেলে কটা মেয়ে, কটা কি কি কালার, সবকিছু হিসাব নিয়ে আসলো। তো একেবারে হিসাব দিল যে মালিক এইটা এইগুলি হয়েছে। তখন বলছে তুমি দেখেছো কি, তুমি কি দেখলে? আচ্ছা আরেকটা উদাহরণ দিচ্ছি, তাহলে ওর দেখার মধ্যে একটু পার্থক্য থাকলো কিনা, এও দেখলো ও দেখলো, অনেক বুদ্ধির পার্থক্য। আরেকটা দেখার মধ্যে উদ্দেশ্য দিচ্ছি, হঠাৎ রাস্তায় যাচ্ছেন, হঠাৎ গাড়িটা বন্ধ হয়ে গেল, দেখছেন কিন্তু আপনি বলছেন গাড়ি সব দেখেছেন, তার ঠিক আছে, এখানে ঠিক আছে, ওখানে ঠিক আছে, সব ঠিক আছে, গাড়িটা চলছে না কেন আপনি দেখছেন? পাশে অনেক লোক জড়ো হয়েছে, গাড়িটা কি হলো কি হলো কি হলো, ঠেলছে চলছে চলছে না। তখন একজন ভদ্রলোক কি হলো, একজন মিস্ত্রিকে ডেকে নিয়ে আসলো। মিস্ত্রি দেখে না, ওর দেখে দিল গাড়িটা কোথায় গিয়েছে, দেখে দিলে কোথায় একটা দিয়ে একটা স্ক্রু টাইট দিয়ে দিল, সঙ্গে সঙ্গে গাড়িটা চলতে শুরু হলো। আপনি দেখেছেন, হাজার লোক দেখেছে, কিন্তু গাড়িটা কি দেখার মধ্যে পার্থক্য আছে কিনা আপনি দেখছেন? কি দেখলেন সেটা দেখছেন না, তাহলে আপনি দেখছেন ভিতরে কি আছে, কিছু দেখতে পাচ্ছেন না। আমাদের দেখাটাই এই জন্য প্রত্যক্ষ দেখাটাই, আপনি তো গাড়িটা প্রত্যক্ষ দেখলো কিনা, সবাই প্রত্যক্ষ দেখেছে, তাই না? কি আচ্ছা ওই যে দেখাতে বললাম যে গাড়িটা কি হয়েছে দেখুন, কেন চলছে না, আর সবাই দেখলো, সবাই বুঝতে পারলো কি, সবাই বুঝতে পারলো কি, সবাই দেখলো কিন্তু সবাই বুঝতে পারলো, সবাই বুঝতে পারেনি। তো আমরা সবকিছু দেখে তো সব বুঝতে পারছি না। তো আমরা প্রত্যক্ষ ভুল দেখছেন না, গাড়িটা সব ঠিক আছে, ওরা সবাই দেখছে গাড়িটা সবই ঠিক আছে। কালকে গোপাল একটা উদাহরণ দিচ্ছিলেন, একটা কারখানায় একটা বড় মেশিন, ঠিক আছে, মেশিন হয়েছে, তো মেশিনটা বন্ধ হয়ে গেছে, চলছে না। তখন মিস্ত্রিকে ডাকলো, কি হয়েছে? বলছে দেখে ও একটা জোরে একটা হাতু দিয়ে একটা ধাক্কা মারলো, হাতু দিয়ে একটা আঘাত করলো, আঘাত করে তারপর দেখছে মেশিনটা চলতে শুরু হয়েছে। তখন বলছে যে উদাহরণ দিচ্ছেন যে মেশিনটা যখন চলতে শুরু হয়েছে আবার রানিং হয়ে গেছে, তখন বলছে আমাকে দিন, আমার মজুরি দিন, কত? 1 লাখ টাকা। বলছে কেন? একটা হাতুড়ির ঘা দিতে 1 লাখ টাকা? তখন বলছেন যে না, হাতুড়ি ঘাটা 10 টাকা দিলে আমি একটা হাতুড়ি ঘা দিয়ে দিতাম, কিন্তু আমি কোথায় হাতুড়ি ঘা দিতে হবে সেটা শিখতে হয়েছে আমাকে অনেক বছর ধরে, এই জন্য আমার সেই জন্য 1 লাখ টাকা লাগবে। আপনি প্রত্যক্ষ এইগুলো প্রত্যক্ষ দেখা, সেটা প্রত্যক্ষ, যেটা যেমন উদাহরণ দেওয়া হয়েছে আমরা যা কিছু দেখি দূর থেকে সব ভুলই দেখি। আপনি দেখছেন দেখে জল আছে, আরেকটা দেখুন কিরকম প্রত্যক্ষ দেখছেন, আপনি এখান থেকে দেখছেন পিছিয়ে রাস্তায় চলে যান, দূর থেকে দেখবেন যে জল আছে, আপনি আরো এগিয়ে যান দেখবেন আরো দূরে জল আছে, এটা হচ্ছে মরিচিকা, এটা জল, ওই প্রত্যক্ষ জল দেখছেন কিনা? মরুভূমিতে যারা দেখে প্রত্যক্ষ জলই দেখে, প্রাণীরা সবাই ছুটে জল আছে, তাই না? জল দেখে কিনা? জল দেখে না, কি দেখে? আপনি যখন রাস্তা দিচ্ছে হঠাৎ করে গাড়ি, অনেক সময় ড্রাইভাররা বলে জল আছে বলে গাড়ি স্লো করে, না দেখে জল নাই, এখন রাস্তা ইয়েতে আমি দেখেছি প্রত্যক্ষ। আপনি প্রত্যক্ষ দর্শনটা ভুল, আমি যেমন চন্দ্রের উদাহরণ দিলাম তা আপনি দেখছেন, চন্দ্রের উদাহরণ দিলাম, সূর্যের উদাহরণ দিলাম, তারপর Any other example is given? আরেকটা উদাহরণ দিচ্ছেন, বুঝতে পারছেন যে প্রভু যে কতগুলি উদাহরণ দিব, আপনি যদি একটা না বুঝেন আরেকটা উদাহরণে বুঝুন। যে দূর চন্দ্রের যেমন বললাম মরিচিটাকে জল দেখাচ্ছে কিন্তু জল নয়, জল বলে ভ্রম হচ্ছে আমরা কিন্তু জল নয়, প্রত্যক্ষ দেখছি জল আছে, দূরে দেখছি জল আছে কিন্তু জল নয়। এটা হচ্ছে আমরা যখন ট্রেনে বসে থাকি আর ট্রেন যখন খুব দ্রুত চলে, আমরা যখন জানলা দিয়ে তাকাই যখন দেখছি গাছপালাগুলি খুব দ্রুত জোরে ছুটছে, আমি ঠিক বসে আছি এক জায়গায় কিন্তু গাছপালাগুলি ছুটছে, আপনি দেখছেন গাছপালাগুলি ছুটছে, তার কি প্রত্যক্ষ দেখছেন না গাছপালা ছুটছে? তো এটা গাছপালা ছুটছে না আপনি ছুটছেন? তাহলে প্রত্যক্ষ দেখে আপনি সেটা সিদ্ধান্ত আসলেন নাকি? তাহলে যে যদি বুঝবে না বুঝবে তাকে ঝুড়ি কোদাল দিয়ে যদি বোঝানো হয়, না না আপনি ট্রেন না, আপনি পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছে কিন্তু ওই ট্রেনটা দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি আপনার ট্রেনটা ছেড়ে দিয়েছে, আপনি ভাবছেন যে ওই ট্রেনটা চলছে, আমি আপনি বসে আছেন, আপনি প্রত্যেকে হিসাব করুন, প্রত্যেকে দেখছে যে গাছগুলি ছুটছে বা অন্য ট্রেনটা ছুটছে, দেখে আছে জানলা দিয়ে তাকিয়ে আছে ওই ট্রেনটা ছুটছে, কিন্তু দেখা যাচ্ছে চাকার দিকে দেখেন ওই ট্রেনটা দাঁড়িয়ে আছে আমাদের ট্রেনটা ছুটছে। একদম কাছে, একদম কাছে গিয়ে আমি এখানে আছি, একটা ট্রেনের দূরত্ব কি আছে? একটা ট্রেন থেকে আরেকটা, দুটো ট্রেন যাতে একটা এদিক দুটো ক্রস করছে, একটা এদিকে যাচ্ছে একটা এদিকে আসছে, কাছের ট্রেন একটু দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি বললাম ওই ট্রেনটা ছেড়েছে, বলছে না না আমাদের ট্রেন ছেড়েছে, আমি বলছি না না ওই ট্রেনটা ছেড়ে, ওই ট্রেনটা ছেড়েছে, তারপর নিচে জানলা দিয়ে নিচে দেখছি না ওই ট্রেনটা দাঁড়িয়ে আছে আমাদের ট্রেনটা চলছে, কিন্তু কাছে নয় তো ভুল দেখছে কিনা? ওটা তো দূরের কথা, আপনি আপনি তো সামনে দেখছেন না। আরেকটা ওই যে প্রভু উদাহরণ দিলেন যে একটা ব্যাকটেরিয়া, না না ওই যে উদাহরণটা দিচ্ছে, এই যে উদাহরণ দেন না, এইটা যে যখন ব্যাকটেরিয়া সামনে দেখছি এখানে বায়ু আছে, এখানে কিছু নাই সামনে একটা কিছু, কিন্তু আপনার সামনে বায়ু রয়েছে, বায়ুর মধ্যে অনেক ব্যাকটেরিয়া আছে আপনি দেখতে পাচ্ছেন, অনেক জীবাণু আছে দেখতে পাচ্ছেন, তো প্রত্যক্ষ দেখছেন, তো আপনি প্রত্যক্ষ দেখছেন আপনার সামনে আপনি আমাকে দেখছেন, কিন্তু এর মধ্যে অনেক জীবজন্তু আছে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি অনুবীক্ষণ যন্ত্র আনলেন দেখুন এর মধ্যে অনেক জীব, আপনার থেকে আমার পর্যন্ত অনেক জীব আছে, সেটাও তো আপনি দেখতে পাচ্ছেন না, তো আপনি প্রত্যক্ষ কোনটা দেখছেন? আর কি প্রশ্ন, লাস্টে একটা প্রশ্ন বলছেন, জেনে নেবেন তারপর আর না স্যার। বলছে যেটা ভালো জিনিস কিনতে হয় না অনেক মূল্য দিতে হয়, বুঝতে পারছেন? যেটা ভালো জিনিসটা আপনি হীরার দোকানে গেলে আপনি অল্প ধরতে 500 টাকা নিয়ে গেছে, হীরার দোকানে আপনি ঢুকতে পারবেন না, আপনি চিংড়ি মাছের দোকানে ঢুকতে পারবেন বা মুদিখানার দোকানে ঢুকতে পারবেন চাল ডাল এগুলি কেনার জন্য, 500 টাকা নিয়ে আপনি এতে হীরার দোকানে ঢুকতে পারবেন না, আপনাকে 5 লাখ টাকা সামান্য একটা ছোট একটা হীরা কিনতে গেলে আপনার 5 লাখ টাকা পকেটে নিয়ে তারপরে ঢুকতে হবে হীরার দোকানে। তো আমাদের এটা হীরার দোকান, বুঝতে পারছেন? এটা চিংড়ি মাছের বা মুদিখানার দোকান নয়, এটাকে আমি শেয়ার করতে পারবে না, নেশা করতে পারবে না, জুয়া খেলতে পারবে না, অবৈধ সঙ্গ করতে পারবে না, আর বিদেশিরা বলছে এগুলি অসম্ভব আমাদের পক্ষে ত্যাগ করা, আর এগুলি 4টা নিয়ম পালন করতে কে করতে রাজি আছে এখানে? আপনি যদি বলেন কোনো রকম চা পান বিড়ি সিগারেট মদ আপিং গাঁজা এলএসডি হিরোইন চরস কিছু খেতে পারবেন না, আর মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিছু খেতে পারবেন না, কয়জন পালন করতে রাজি আছে বলুন? এই জগতে মাছের সংখ্যা বেশি না মৌমাছির সংখ্যা বেশি বলুন? মৌমাছি সর্বত্র দেখতে পাবেন না কিন্তু মাছি সর্বত্রই দেখতে পাবেন আপনি, আর এরকম সর্বত্রই যারা সস্তায় পায় ওই সবাই ওখানে ভিড় করে, একটা মুদিখানার দোকান যে লাইন পড়ে যায় এইটা বলে আমাকে দাও আমাকে তেল দাও আমাকে চিনি দাও আমাকে ডাল দাও, ভিড় পড়ে যায়, হীরার দোকানে মাছি পড়ছে কেউ নেই, পুরো ফাঁকা কাজ দিয়ে দেওয়া আছে, একজন লোক শুধু দুই একজন দোকানদার বসে আছে, আছে। এটা যদি বেশি ভালো জিনিসটা কিনতে যাবেন অনেক মূল্য দিতে হবে, এই জন্য এখানে সবাই আসে না। মনুষ্যানাং সহস্রেষু কোচিত যততে সিদ্ধায়ে যততাম অভিসিদ্ধাং কোচিত মন্দির। মনুষ্য হাজার হাজার মানুষের মধ্যে কথা আছে, দুই একজন আসে, সবাই আসতে পারে না। কেন? উচিত মূল্য দিয়ে কিনতে হয় এটা, বুঝা গেল? তাহলে সবাই যদি এখন যদি বলে হ্যাঁ তুমি যা কিছু খাও খেতে পারো, যে আর নেশা করছো করতে পারো, অবৈধ সঙ্গ করছো করতে পারো, তুমি জাস্ট আমাদের ধর্ম গ্রহণ করো, দীক্ষা নিয়ে নাও, ব্যাস হয়ে গেল, তো সবাই দৌড়াবো ওই পিছনে। কিন্তু আমাদের এখানে আসতে গেলে এই নিয়ম আছে, এই নিয়ম আছে, এই নিয়ম আছে, ওরে বাবা রে, এগুলি তো অসম্ভব পালন করা। আপনি তো এক্ষুনি চিৎকার করবেন, না মাল মাংস ছাড়তে পারবো না, চা পান বিড়ি সিগারেটগুলো ছাড়তে পারবো না, তো আসতে পারবেন কি? তো কজন আসবে এখানে? হীরারকে আনতে গেলে, হীরার কাছে আসতে গেলে আপনাকে মূল্য নিয়ে আসতে হবে, মূল্য দিন। আপনি ভাবছেন যে সবাই গড্ডা লিখে পড়ো, ভেড়ার পালের মতো ছুটলে হবে না, আসল তত্ত্বটা জেনে আসে কি জন্য কোনটা কৃষ্ণ আর কোথায় আছেন। আমি বললাম আল্লাহ মানে মহান, ঠিক আছে, মহানটা কে, ব্যক্তিটা কে, কে মহান? মহান তো একটা গুণের নাম, ব্যক্তির নাম কোনো মহানটা, সেই মহান ব্যক্তিটা কে? আমি বললাম আপনার নাম কি, কি নাম আপনার? রাজীব। আমি বললাম রাজীব একজন মহান ব্যক্তি, কে ও? আমি বললাম একজন মহান ব্যক্তি, কে? রাজীব একজন মহান ব্যক্তি। তো সেই মহান ব্যক্তিটা কে? সে কৃষ্ণ, সে জানুন। আর কৃষ্ণকে কাছে যেতে গেলে কি পদ্ধতি সেটা জানুন? আর ওরা যারা যাবে বলছে ভূলোক, ভূলোক স্বর্গলোকে যেতে চায়, ভেস্তে যেতে চায়। অনেক অনেক ধর্ম আছে, স্বর্গের উপরে তাদের আর কোনো ফিলোসফি নাই, কিন্তু আমরা ভেস্তে যেতে চাই নাই। স্বর্গ নরক ভক্তের কাছে দুটোই সমান, ভগবান ভক্তের কাছে স্বর্গে যাওয়া নরকে যাওয়া দুটোই সমান। কেন? যেখানেই যাবেন আবার এই জগতে ফিরে আসতে হবে। স্বর্গে গেলেও ওখান থেকে কিছুদিন পুণ্যকর্ম করবেন, ফিরে আসতে হবে, পাপ কর্ম করবেন, নরকে ওখান থেকে ফিরে আসতে হবে। কিন্তু গোলক বৃন্দাবনে গেলে, বৈকুণ্ঠে গেলে আর ফিরে আসতে হবে না, সেখানে যাওয়ার জন্য ভক্তরা প্রয়াস করছে। স্বর্গ তো একটু পুণ্যকর্ম করলে, দান ধ্যান করলে এমনি স্বর্গে চলে যাবে, ওর জন্য পরিশ্রম করতে হয় না। আর ওখানে গেলে আবার ভক্তরা একদম ঘৃণা করে স্বর্গকে, যে সেখানে ভোগের জায়গা, ওখানে ভোগ করলে ভোগান্তি আসবে, আবার পতন হবে, এই জগতে আসতে হবে। আমাদের সনাতন ধর্ম সেই স্বর্গকে শিখায় না, আমাদের সনাতন ধর্ম শিখায় গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ, গোলক বৃন্দাবন, ভগবানের কাছে যাবে, যেখানে জন্ম মৃত্যু যারা স্বর্গে, স্বর্গে আক্রমণ হয় না, স্বর্গে দেবতারা ভয় পায় না, যুদ্ধ করে না, সবসময় মাতদাঙ্গা লেগে আছে স্বর্গে, অসুররা যে আক্রমণ করছে। আপনি ভাবছেন আমেরিকা খুব শান্তির কান্ট্রিতে দিন রাত মাত দাঙ্গা রয়েছে, দিনের বেলা যে প্রত্যেকের হাতে পিস্তল থাকে, দিনের বেলা যে যাকে পারে তাকে গুলি করে দেয়, সুখের জায়গা, আনন্দের জায়গা, ভাবছেন? আমেরিকা, লন্ডন, আমাদের দেশে কোনো জনগণের হাতে পিস্তল থাকে না, অস্ত্রপাতি থাকে না, ওদের প্রত্যেকের কাছে পারমিশন, প্রত্যেকের হাতে অস্ত্র থাকে। আপনার সাথে কিছু একটা গন্ডগোল তর্ক লেগে গেলে আপনাকে সঙ্গে সঙ্গে গুলি করে দেবে, এত ম্যান ম্যান ওরা। শান্তি আছে ওদের? কোনো শান্তি নেই। তো স্বর্গ সেরকম কোনো শান্তির জায়গা নয়। আর যারা অন্য অন্য ধর্মে বলছে স্বর্গে যাবে, সনাতন ধর্মাবলম্বী স্বর্গকে ঘৃণা করে, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলে বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানাজনে সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্য অধঃপাতে যায়। ওই যে কর্মকাণ্ড, বিভিন্ন কর্ম করলে স্বর্গে যাবে, বিভিন্ন ভালো ভালো কর্ম করলে স্বর্গে যাওয়ার জন্য কর্মকাণ্ড দিয়েছে, এটা দুটো বিশেষ ভাণ্ড, দুটো কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড, জ্ঞানে ব্রহ্মজ্যোতিতে পাবে আর কর্মকাণ্ডে স্বর্গে যাবে, দুটোই হচ্ছে দুটো বিশেষ ভাণ্ড। যে মনে হচ্ছে দুটোই অমৃত, তার জন্ম অধঃপাতে যায়, নানাজনই ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়, ওই স্বর্গে গেলে ফিরে আসবে। আবার কখনো কুকুর বিড়াল শিয়াল সিংহ বাঘ ভালুক জল, জলের মধ্যে হাঙ্গর কুমির গাছপালা এই পশু পাখি বিভিন্ন দেহ আবার লাভ করবে। শান্তি কোথায় ওখানে? শান্তির জায়গা? ভুল কথা। এই জন্য প্রায় যদি ভালো জিনিস নিতে চান বেশি করে টাকা নিয়ে আসুন। ডায়মন্ড কিনবেন মানে তাকে আপনি প্রস্তুত থাকুন বিশাল প্রাইস দেওয়ার জন্য, বড় অঙ্কের টাকা দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। সেটা বড় অঙ্কের টাকা কি, এই চারটে নিয়ম পালন করুন, হরিনাম করুন। আর একটু লাউড নিন,
স্বর্গে যাওয়ার দেশে পুণ্যদান করা,
পিণ্ডদান করা হয় স্বর্গে যাওয়ার উদ্দেশ্য নয়, পিণ্ডদান করে আত্মার মুক্তি লাভ করার জন্য, হয়তো প্রেত জনিতে লাভ করেছে। প্রেত যারা ভগবত ভক্ত ওদেরকে পিণ্ডদান করতে হয় না, কেন ও তো হরিনাম করেছে, তার পাপ থেকে মুক্ত। পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই ব্রাহ্মণিকের মতে, এই যে শাস্ত্র মতে, বেদের মতে, ওদের ভগবানের পিণ্ডটা অন্য কিছু নয়, ভগবান বিষ্ণুকে নিবেদন করে ওটা আত্মার উদ্দেশ্যে নিবেদন করা। ওই যেমন গীতাতে যদি ভক্তরা কি আছে ডাইরেক্ট প্রসাদ খাচ্ছে, প্রতিদিন ভগবানকে নিবেদন করছে, প্রসাদ পাচ্ছে, সমস্ত পাপ থেকে মুক্ত হচ্ছে, প্রসাদের সর্বকিল বিষম, সমস্ত কলুষ নাশ হয়ে যাচ্ছে। আর ওর মিত্র যারা ভগবত ভজন করে না, তাদের জন্য, যারা সারাজীবন ভগবত ভজন করেনি, কৃষ্ণ ভজন করেনি, হরিনাম করেনি, তাদের জন্য আত্মার কল্যাণের জন্য পিণ্ডদান করে, ভগবানের বিষ্ণুকে নিবেদন করে, সেই উদ্দেশ্যে তার আত্মার উদ্দেশ্যে নিবেদন করলে ওই আত্মা যদি সূক্ষ্মভাবে গ্রহণ করে, ঘ্রাণ নেয়, তাহলে গ্রহণ করা যায়। সূক্ষ্মভাবে গ্রহণ করলে তখন আত্মার এই জড়বন্ধন থেকে মুক্ত হয়। মুক্ত হলে কি হবে, আবার একটা মানুষদেহ পাবে, আবার আসার চান্স আছে ভগবত ভক্তিতে, এই মনুষ্য দেহ লাভ করে। ওখান থেকে ভগবত ভজন না করলে ভগবানের কাছে যাবে না, আত্মার ওই পিণ্ড দিয়ে ভগবত দেহে পাঠানো যায় না, ভগবত প্রেমেই ভগবানের কাছে নিয়ে যায়, ও আত্মার ওই জড়বন্ধনটা মুক্ত হয়। ওই যে দেহটার বন্ধন আছে, ভূতের দেহটা, ওই ভূতের দেহটা থেকে একটা জন্ম হওয়ার সুযোগ পায়, সেটা হচ্ছে পিণ্ডদান। বুঝা গেল, ভগবানের নৈবেদ্য দেওয়া, ভগবানের প্রসাদটা দেওয়া, ও পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করে, যেন প্রার্থনা করে, হে ভগবান, উনি তো সারা জীবন আপনার নাম করেননি, প্রসাদ পায়নি, তো এই যেন আপনার প্রসাদ এখন দিচ্ছি, যেন কৃপা করে ওরা আত্মার কল্যাণ হয়, আত্মাটা যেন ওই অন্য অন্য ভূত প্রেতের দেহে যেন অশরীর হয়ে ঘুরে না বেড়ায়, ও যেন আর একটা জন্ম পায়, সেই জন্য দেওয়া হয়। এখন আপনার প্রসাদ পেয়ে নিন এবং সমস্ত কলুষ মুক্ত হয়ে যান। হরে কৃষ্ণ, শিল প্রভাত কি যায়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে হরে।